হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত আসিয়ান বৈঠক, এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকার সংশ্লিষ্টতা। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ সাবরিনা, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত সদ্য সমাপ্ত আসিয়ান বৈঠক, এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকার সংশ্লিষ্টতা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর জিল্লুর রহমান খান। ডক্টর খান একজন রাজনৈতিক বিশ্লেষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস। তিনি বর্তমানে রলিন্স কলেজে অ্যাডজাঙ্ক্ট প্রফেসর। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
আমাদের দ্বিতীয় বিশিষ্ট অতিথি হচ্ছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
এবারে শ্রোতাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। প্রথমেই একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো
হ্যালো, আমি সাদেক ছাত্রী বলছি কানেটিকাট থেকে। আসিয়ান বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আসলে কি অর্জন করতে পারছে, এটি আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ, প্রশ্ন করেছেন কানেটিকাট রাজ্য থেকে সাবেদ সাথী। তার প্রশ্নটি হচ্ছে, যুক্তরাষ্ট্র আসিয়ানের মাধ্যমে কি অর্জন করতে চাইছে? ডক্টর জিল্লুর রহমান খান,
এটা চায়নাকে একটু ঠেকিয়ে রাখা, এই হচ্ছে অর্জন। চায়না যেমন ভাবে উঠতি একটা দেশ উঠে আসছে, এবং এই প্যাসিফিক ওশন প্রশান্ত মহাসাগরের যে যে রাজ্যগুলো আছে, তারা মনে করছে যে যুক্তরাষ্ট্রের যদি আমরা সাপোর্ট ঠিক মতো না পাই, তাহলে আমাদের এই যে কমার্স ট্রেড এগুলো করা খুবই কঠিন হয়ে পড়বে। কারণ যে চায়না ওই সেনকাকু আইল্যান্ডে অলরেডি তারা একটা আইল্যান্ড করেছে, আবার মিলিটারাইজেশনও চলছে ওখানে। তো তারা চায়না তো বলছে যে আমরা ওই 200 মাইলস যে ম্যারিটাইম বেল্ট, এটা যদি হয় তাহলে এই সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার দেশগুলো এই ট্রেডিং এর খুব অসুবিধা হয়ে যাবে। তারা সুন্দরভাবে এই কমার্স ট্রেড এগুলো চালাতে পারবে না, আর এটা না করলে এই দেশগুলোর উন্নতি হবে না। এটা না করলে মানুষের চাকরিও পাবে না, এবং অবস্থা তাদের খারাপ হয়ে যাবে। এবং এর জন্যই তারা চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটা সাপোর্ট তাদের দরকার। এই জন্যই তারা এই আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এরা কনফারেন্স এখানে করছে, এবং ওবামা এটা তাদের অ্যাসুরেন্স দিয়েছে যে আমেরিকা তাদের সাহায্য করবে। এবং চায়না যদি এই সেনকাকু আইল্যান্ড কিংবা দায়ু, চাইনিজরা বলে দায়ু আইল্যান্ড, এটার মধ্যে যদি তারা এটা ঠিক মতন ভাবে তাদের নিজেদের কন্ট্রোল না করতে পারে, তাহলে আমেরিকা তাদের একটা কিছু একটা তাদের করবে, যাতে সিকিউরিটিটা যাতে ঠিক থাকে। এই এই যে আপনার যে এই যে প্রশান্ত মহাসাগরের যে সিকিউরিটি, এটা একটা বিরাট জিনিস। কারণ ট্রেডিংটা পৃথিবীর সব ট্রেডিংটাই হচ্ছে এই প্রশান্ত মহাসাগর ভেতর দিয়ে বেশিরভাগ যাচ্ছে ট্রেডিং এ। এই চায়না বলেন, জাপান বলেন, এই 10টা দেশ যে সাউথ ইস্ট এশিয়ান নেশনস এখন আছেন, সার্ক বলেন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিয়নাল কোঅপারেশন, যেখানে ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে, এই সমস্ত দেশগুলোই ট্রেডিংটা হচ্ছে ওইখানে প্রশান্ত মহাসাগরের ট্রেডিং হচ্ছে। এবং এইটা যদি চায়না একটা কোনো একটা ঝামেলা করে ফেলে, তাহলে এদের সবারই ক্ষতি হয়ে যাবে। এবং এই জন্যেই এই আসিয়ানের নেতারা, পার্টিকুলারলি সিঙ্গাপুরের যে নেতা, এখন আসিয়ানের এখন প্রেসিডেন্সি বার্মা হচ্ছে, বোধহয় মায়ানমার হচ্ছে প্রেসিডেন্সি পাওয়ার কথা মায়ানমারের, আর এখন সিঙ্গাপুরই এটা এখন আমার যা সংবাদটা পড়ে যা মনে হলো আজকে সকালে, সিঙ্গাপুরের প্রেসিডেন্টই বরাক ওবামাকে অভ্যর্থনা করলেন ক্যালিফোর্নিয়াতে, এবং এরা সবাই চায় যে আমেরিকার সঙ্গে সম্পর্কটা আরো গড়ে তোলা, এবং এটা এখন সম্পর্কটা ফিলিপিন্সের সঙ্গে সম্পর্কটা এখন আছে, কারণ ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এদের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু এই থাইল্যান্ড এবং লাওস, ভিয়েতনাম, যেটা আগে চায়নার সঙ্গে তাদের খুব সম্পর্ক ছিল, তারাই এখন চাচ্ছে যে তারা আমেরিকার সঙ্গে যদি সম্পর্কটা আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারে, তাহলে চায়নার থেকে যে থ্রেটটা তারা দেখছে, উপলব্ধি করতে পারছে, সেই থ্রেটটা কন্ট্রোল করা যাবে, সেইটা চায়না ওই ব্যালেন্স অফ পাওয়ার যে ম্যাকিয়াভেলি কিংবা যে প্রিন্স, যে আপনারা যদি প্রিন্স বলেন, যে ব্যালেন্স অফ পাওয়ার না হলে পিস স্ট্যাবিলিটিটা আসা খুব ঝামেলা হয়ে পড়ে। তো তারা চায় যে আমেরিকার সাহায্য হলে তারা ওই ওই সমতাটা আনতে পারবে এই প্রশান্ত মহাসাগরে।
অনেক ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনি কি বলেন?
মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চাচ্ছে আসিয়ান জোটকে সাথে নিয়ে, যে চায়নার যে আপনার গ্রোয়িং ইনফ্লুয়েন্স বাণিজ্যিক থেকে সামরিক, সেটাকে আসলে এক ধরনের প্রতিরোধ করে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতীয় স্বার্থ এই অঞ্চলকে ঘিরে সেটাকে আপনার রক্ষা করা, এটাই হচ্ছে আমেরিকার আসিয়ানের সাথে সামিটের মূল লক্ষ্য। এবং প্রেসিডেন্ট ওবামা ক্ষমতা আসবার পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং আসিয়ান যে সামিট সেটা কিন্তু আগে হতো না, উনি ক্ষমতা আসবার পরেই উনি সেটা শুরু করেছেন, এবং খুব সম্ভবত 2009 সালে প্রথম বোধ হয় এ ধরনের সামিট হয়, এবং উনি তিনবারই এ ধরনের সামিটে জয়েন করেছেন, এ ধরনের সামিট মোট 4 বার হয়েছে। সুতরাং কিন্তু এখানে যে প্রশ্নটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে আসিয়ানে যে 10টি রাষ্ট্র আছে, সে 10টি রাষ্ট্রে কিন্তু একটা ইউনিফাইড অবস্থান নাই যে চীনের সাথে তাদের সম্পর্ক কি হবে। চীনের সাথে ফিলিপিন্স এবং ভিয়েতনামের এক ধরনের উত্তেজনা বা টেনশন বিরাজ করছে আপনার দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে। সুতরাং ফিলিপিন্স এবং ভিয়েতনাম চাচ্ছে যে তাদের এই দ্বন্দ্বে, চীনের সাথে যে দ্বন্দ্বে, সেই দ্বন্দ্বে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে থাকুক, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষেই, কিন্তু অন্যদিকে যে কতগুলি রাষ্ট্র, বিশেষ করে লাওস, কম্বোডিয়া এবং মিয়ানমার, সেখানকার সিচুয়েশনটা কিন্তু একটু ভিন্ন। যে লাওস এবং কম্বোডিয়াতে, বিশেষত কম্বোডিয়াতে চীন বিপুল পরিমাণ ইনভেস্ট করেছে, এবং চীন যেটা করেছে, কম্বোডিয়া যেটা চাচ্ছে যে চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, ফলে আমরা যেটা দেখি, জন কেরি যখন কম্বোডিয়া সফরে গেলেন কিছুদিন আগে, জন কেরি যখন কম্বোডিয়াকে এই দক্ষিণ চীন সাগরের বিষয়টি উত্থাপন করতে বললেন যে পরবর্তী আসিয়ান সামিটে যেটা যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে কম্বোডিয়ার রেসপন্স ছিল যে বাইলেটারাল ইস্যু দুটো রাষ্ট্রের মধ্যেই সমাধান করা উচিত, সেখানে আসিয়ানকে ব্যবহার করা উচিত নয়। এখানে আরেকটা কমপ্লেক্সিটি হচ্ছে থাইল্যান্ডকে ঘিরে। থাইল্যান্ডে আমরা জানি যে সামরিক শাসন সেখানে বিরাজ করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইন যেটা বলে যে কোনো দেশে যদি সামরিক শাসন থেকে থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে সেই রাষ্ট্রটির বিরুদ্ধে, এবং সেখানে এক ধরনের স্যাংশন মার্কিন যুক্তরাষ্ট্র থাইল্যান্ডকে দিয়েছে। ফলে যেটা হচ্ছে, থাইল্যান্ডের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা শীতল অবস্থা, এবং সেই ক্ষেত্রে চীন চাচ্ছে থাইল্যান্ডের এই অবস্থাকে এক্সপ্লয়েট করে তার ফেভারে নিয়ে যেতে, এবং সেটি একটি কনসার্ন। অন্যদিকে মিয়ানমারের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে হিউম্যান রাইটস ইস্যু থেকে শুরু করে গণতন্ত্রের অনুপস্থিতি একটা একটা ব্যাপার রয়েছে সেখানে, এবং মিয়ানমারে আমরা মিয়ানমারের সাথে চীনের ঐতিহাসিকভাবে দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ফলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ এবং একই সাথে 10টি রাষ্ট্রের যে স্বার্থ, সেটি কিন্তু মিলছে না। যেখানে আমরা দেখছি যে সিঙ্গাপুর বা মালয়েশিয়া, ফিলিপিন্স এবং ভিয়েতনাম, তারা যতটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্লোজ কোঅপারেশনে আগ্রহী, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে আদার রাষ্ট্রগুলো, মিয়ানমার, লাওস এবং কম্বোডিয়া এবং সাম্প্রতিককালে থাইল্যান্ড, তারা চাচ্ছে যে একই সাথে চীনকে ব্যবহার করে একটা কাউন্টার ব্যালেন্স করা, অর্থাৎ দুটো রাষ্ট্রের থেকেই তার অ্যাডভান্টেজ নেয়া। ফলে এই ধরনের একটা ডিলেমা আপনার আসিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে বিরাজ করছে।
তাহলে আপনি যে কথাগুলো বললেন, তাহলে কি দক্ষিণ চীন সাগর নিয়ে যে অব্যাহত বিরোধ, আসিয়ানের মাধ্যমে তার সমাধান সম্ভব নয়?
এই মুহূর্তে সম্ভব নয়, কারণ আসিয়ানভুক্ত সবগুলি রাষ্ট্র চাচ্ছে না যে এটিকে আসিয়ান ভার্সেস চীনের সমস্যা হিসেবে উপস্থাপন করতে। তারা বলতে চাচ্ছে, বিশেষ করে কম্বোডিয়া, লাওস এবং মিয়ানমার, তারা বলতে চাচ্ছে যেহেতু এটা দ্বিপাক্ষিক সমস্যা, তো ওই রাষ্ট্রটারই উচিত দ্বিপাক্ষিকভাবে সেটি সমাধান করা। তাদের বক্তব্য, আসিয়ান যে জোট সেইটাকে আপনার সমস্যার সমাধানের হাতিয়ার হিসেবে কয়েকটি রাষ্ট্র ব্যবহার করতে দিতে চায় না।
ডক্টর জিল্লুর রহমান খান, আপনি আপনি কি মনে করেন এই ব্যাপারে যে আসিয়ানের মাধ্যমে দক্ষিণ চীন সাগরের এই বিরোধ নিষ্পত্তি সম্ভব কিনা?
আসিয়ানের যে 17টা পয়েন্ট আছে, এই 17টা পয়েন্টে এই যে সাপোর্টটা, যে মিউচুয়াল রেসপেক্ট ফর সভরেনটি, টেরিটোরিয়ালিটি, নাম্বার ওয়ান পয়েন্ট মিউচুয়াল রেসপেক্ট, শেয়ার প্রসপারিটি, ইনক্লুসিভনেস, pursuant policy, dynamic economic environment, এইগুলো যদি আপনারা 17টা পয়েন্ট আপনি দেখেন, তাহলে দেখা যাবে যে আসিয়ান এটা তারা এর একটা ইনিশিয়েটিভ নিতে পারে। এটা হচ্ছে ইউনিল্যাটারাল, কিছু হয় না, সবই মাল্টিল্যাটারাল, বাইল্যাটারাল এন্ড মাল্টিল্যাটারাল। তার মানে এই নয় যে দুটো দেশের মধ্যে এটা প্যারালাল ভাবে চলতে পারে। আসিয়ানও তারা প্রেশার দিচ্ছে, আবার দুই দেশও তারা কনফারেন্স করে এই সমঝোতার চেষ্টা করছে। আপনাকে বলি যে বার্মার বাংলাদেশের জন্য অনেক ম্যারিটাইম যে কনফ্লিক্টটা বহুদিনের ছিল, এবং এই কনফ্লিক্টটা তারা এই ইউনাইটেড নেশনস কনভেনশন অফ দ্য ল অফ দ্য সি, তাদের যে একটা ইয়াতে তাদের আর্বিট্রারি একটা আর্বিট্রেশনের একটা মোড আছে, তার থ্রু দিয়ে বাংলাদেশ আর বার্মা সেটা সেটল করলো। তো এটা একটা বিরাট একটা জিনিস করেছে যে আসিয়ান হচ্ছে, বার্মা হচ্ছে আসিয়ানের এখন চেয়ারম্যান, আর বাংলাদেশ হচ্ছে ক্রিয়েটর অফ সাক, এরা দুজন যে এইটার সমাধান করতে পারলো, এটা একটা বিরাট জিনিস। এবং এটা আসিয়ান হেল্প করেছে, সার্কও সাপোর্ট দিয়েছে, দুটোই সাপোর্ট দিয়েছে, কিন্তু কাজটা করেছে বাংলাদেশ আর তারা এই সমাধান করলো। এবং এখন দুই পক্ষেই এটা আপনার খুব সুবিধা হয়েছে, এবং এর উপরে আমি একটা আর্টিকেল লিখেছি, এই নতুন একটা জার্নাল পাবলিশ করেছে, এই ইন্দো বাংলা মায়ানমার রিলেশনস ফর মিউচুয়াল ডেভেলপমেন্ট। এটা এই দেশগুলো সবাই জানে যে কোঅপারেশন ছাড়া উন্নতি করা যায় না, এবং ব্যালেন্স অফ পাওয়ারটাও, স্টেবিলিটি আসে ব্যালেন্স অফ পাওয়ার হলে, এবং স্টেবিলিটি না হলে শান্তিও আসবে না, আর শান্তি না হলে ডেভেলপমেন্ট হবে না। সবগুলোই একাঙ্গভাবে জড়িত, এবং একটা আর একটা ছাড়া যাবে না। এর জন্য চাই সমঝোতা, এর জন্য চাই কোঅপারেশন, এর জন্য চাই একটা পার্সোনাল একটা স্যাক্রিফাইস, প্রত্যেকেরই পার্সোনাল একটা স্যাক্রিফাইস এটা দরকার, যে আমার নিজের যে সুবিধা সেটা কিছুটা কমিয়ে আমি যদি একটু অন্যকে হেল্প করতে পারি কি করা যায়। এবং এটা যদি আমরা এই একটা অর্গানাইজেশন মতো একটা গড়ে তুলতে পারি, আসিয়ান করেছে, সার্ক করেছে, এবং মিডল ইস্টে গালফ কোঅপারেশন কাউন্সিল এরা চেষ্টা করছে, এবং আফ্রিকায় আফ্রিকার যে ইউনিয়নটা আছে করেছে, আমেরিকা বহুদিন আগে করেছে, ও এএস অর্গানাইজেশন আমেরিকান স্টেট, এবং এই যে এই যে এটা নতুন কিছুই না, এইটা তো 2,300-400 বছর আগে গ্রিকসরা এটা শুরু করেছিল, দ্য বিলিয়ন লিগ, এই কনফেডারেসি অফ ডেনাস। তো তারা এটা কম্বিনেশন, এটা ইকোনমিক ডেভেলপমেন্ট হবে এবং সিকিউরিটিটাও, কারণ ইকোনমি আর সিকিউরিটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা সঙ্গে আর একটা ছাড়তে পারবেন। সিকিউরিটি না হলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, আর ইকোনমিক ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে আপনি সিকিউরিটি অ্যাসিওর করতে পারবেন না, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত।
অনেক ধন্যবাদ ডক্টর রহমান, ডক্টর রহমান খান। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমাদের এই আজকের বিশিষ্ট অতিথি হচ্ছেন ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত সদ্য সমাপ্ত আসিয়ান বৈঠক, এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকার সংশ্লিষ্টতা। আপনারা যদি আমাদের এই বিশিষ্ট অতিথিদের কাছে প্রশ্ন করতে চান তাহলে এই নম্বরে সরাসরি ফোন করুন 2026193062। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
হ্যালো, আমি এনইউ থেকে সোনিয়া সুইটি বলছি। আসলে আমার একটি কোশ্চেন আছে, আমি জানতে চাচ্ছি বর্তমান সময়ে আমরা যে সন্ত্রাসবাদ দেখছি, তো আসিয়ান বৈঠকের মাধ্যমে কি সেটির কোনো দাগাম টানার সম্ভাবনা আছে কিনা?
অনেক ধন্যবাদ, ফোন করেছেন নিউ ইয়র্ক থেকে সোনিয়া, সোনিয়া সুইটি। আর তার প্রশ্নটা হচ্ছে যে আসিয়ানের মাধ্যমে সন্ত্রাসবাদ দমন সম্ভব কিনা। ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, কি বলেন আপনি?
শুধু আসিয়ানের মাধ্যমে সন্ত্রাসবাদ দমন সম্ভব নয় সেটি আমরা সবাই জানি, কিন্তু সন্ত্রাসবাদের বিষয়টিও যে আসিয়ান যে সামিট, সেই সামিটে উঠে এসছে, কারণ সন্ত্রাসবাদ শুধু যে আজকে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়া ঘিরেই বিরাজ করছে বা বিস্তার লাভ করছে তা তো নয়, আজকে আমরা আসিয়ান দেশগুলো সন্ত্রাসবাদের দ্বারা অতটা না হলেও কিছু আক্রান্ত হচ্ছে বা আক্রান্তের কিছু লক্ষণ সেখানেও দেখা দিয়েছে। সুতরাং এটি একটি বড় কনসার্ন আসিয়ান সামিটে। সুতরাং সন্ত্রাসবাদ দমনে যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে কোঅপারেশন এবং সন্ত্রাসবাদ দমনে কিছু স্ট্র্যাটেজি ঠিক করা। তো সেই অর্থে আসিয়ান সামিট সন্ত্রাসবাদ দমনে ভূমিকা পালন অবশ্যই করতে পারে বা করবে, কিন্তু সন্ত্রাসবাদ দমনের যে সন্ত্রাসবাদের যে জায়গাগুলি থেকে এখন উঠে আসছে বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলো, সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যতক্ষণ না কার্যকরী পদক্ষেপ নেওয়া না যাবে জাতীয় বা আন্তর্জাতিকভাবে, ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসবাদ দমন করা যাবে বলে আমার কাছে মনে হয় না।
আচ্ছা, আমাদের একজন কলার আছে। হ্যালো, হ্যালো, বলুন।
জি, আমি মোহাম্মদ রবিউল হক সরকার কুমিল্লা বাংলাদেশ থেকে বলছিলাম।
বলুন আপনার প্রশ্নটা।
জি, আমার প্রশ্নটা হলো যে আসিয়ান সামিটের মাধ্যমে আসলে আমেরিকার নতুন কোন পরিকল্পনা রয়েছে কিনা, এবং এর মাধ্যমে এশীয় দেশগুলোর প্রতি তাদের
অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি ডক্টর জিল্লুর রহমান খানের কাছে যাচ্ছি প্রথমে। মানে আগের যে আমাদের প্রশ্নকর্তা সোনিয়া, তিনি বলছিলেন যে আসিয়ানের মাধ্যমে সন্ত্রাসবাদ দমন সম্ভব কিনা, আপনি যদি আগে ওই প্রশ্নের উত্তরটা দেন তারপরে আমরা এই নতুন প্রশ্নকর্তার উত্তরে যাব। হ্যালো, বলুন।
হ্যাঁ, এটা তো সন্ত্রাস, এটা এটা অনেক কারণ, সন্ত্রাসের তো একটা দুটো কারণ না, বহু কারণে সন্ত্রাসবাদ। তো এই সন্ত্রাসটা দমন করার জন্যে প্রথমে দরকার হবে জাস্টিস, ন্যায় বিচার। এটা বিরাট জিনিস, ন্যায় বিচার যদি হয়, মানুষের মনে করে যে যারা কষ্ট করে কাজ করছে তার একটা যে বিচার তারা পাচ্ছে, তাদের উপরে যেটা অন্যায় হচ্ছে তার একটা বিচার পাচ্ছে, এবং তারা মনে করে তাদের যে ডেভেলপমেন্টটা চলছে, তাদের যে কাজ করছে, তাদের যে ফলাফল সেটাও তারা উপভোগ করছে, কেউ তাদের কেড়ে নিয়ে যাচ্ছে না। এগুলো অনেক কারণ আছে যেটা মানুষকে একেবারে সাংঘাতিক ভাবে অমানুষ এর দিকে ঠেলে নিয়ে যায়। তো এগুলো সমস্ত দেখতে হবে, এবং একটা গ্রুপ এফার্টস আছে, সবাইকে একত্রিত ভাবে বুঝতে হবে যে সন্ত্রাস করে কোনো কিছু সমাধান করা যায়। সমাধান করতে হলে শান্তি দরকার, কোনো দিয়ে সমাধান করতে হলে ডেভেলপমেন্ট দরকার, উন্নতি দরকার, কাজ দরকার, সন্ত্রাস করে সমাধান করা হয়, এই জিনিসটা বোঝাতে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না যে আফগানিস্তানের সময় আমেরিকা কিন্তু এই ওসামা বিন লাদেনের ব্যাপারে কিন্তু আমেরিকার ওই সেল তারা করেছিল, দেখেনি তারা সিআইএ সেল করেছিল আমেরিকা, মনে আছে আপনাদের জানি না, কিন্তু সেলস এর ব্যাপারে টু ফাইট দ্য সোভিয়েত ইউনিয়ন, এবং তারা সাকসেস করেছিল, সোভিয়েত কোলাপস করলো, আফগানিস্তানের জন্যই তো সোভিয়েত ইউনিয়নটা কোলাপস করে গেল। এই যে আমেরিকা যে সেল গুলো করেছিল সেগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল, কারণ তারা দেখছে যে না, আমেরিকা একটা ওপেন সোসাইটি, তারা এই যারা যে কাজ করছে তারা একটা যেটা তাদের প্রাপ্য সেটা তারা পাচ্ছে, মানুষ তারা মানুষ হিসাবে গণ্য করছে এবং তারা অ্যাবজর্ব হয়ে গেল আমেরিকায়। তাহলে আমেরিকা আজকে আরো অনেক ঝামেলা হয়েছে, বুঝতে পারছেন, যে সেলফ স্ট্রাকচারটা করা হয়েছিল আমেরিকায় টু ফাইট দ্য সোভিয়েত ইউনিয়ন এবং আফগানিস্তানকে এই যে তালেবানদের যে ইনিশিয়াল সাপোর্টটাও কিন্তু এই আমেরিকার ছিল, কারণ যে অয়েল রিসোর্স স্ট্যাবিলিটি তার দরকার, স্ট্যাবিলিটি না হলে অয়েল রিসোর্স হবে না, স্ট্যাবিলিটি না হলে পিস আসবে না, কিন্তু সেটা ঝামেলা হয়ে গেল এই ওসামা বিন লাদেনের এই যে 9/11 করে সমস্ত ঝামেলা করে ফেললো। তো এই সন্ত্রাসের ব্যাপারটা খুব কমপ্লিকেটেড, খুব কঠিন ব্যাপার, এটা হুট করে এটা একটা সমাধান করা অত সোজা নয়। এবং আমার মনে হয় যে আসিয়ানের একটা বিরাট দায়িত্ব আছে যে এই যে কনফারেন্স গুলো এবং ওবামা এটা চলে এনেছেন সন্ত্রাসের ব্যাপারে এই ক্যালিফোর্নিয়ার, যে একটা বিরাট দায়িত্ব আছে যে তাদের বোঝা দরকার যে দেশগুলো তোমরা যে একসঙ্গে কোঅপারেশনের যেটার উন্নতি হবে সেই উন্নতি সন্ত্রাসের ভেতর দিয়ে অবনতি হবে, উন্নতি হবে সন্ত্রাসের মধ্যে ভাঙন আসবে, গড়ে উঠবে না কিছু। এই জিনিসটা তাদের সাথে বিরাট দায়িত্ব বোঝাবার জন্য এবং বোঝাতে হবে কাদের ভেতর দিয়ে বোঝাতে হবে, তার মানে হচ্ছে যার মানুষ যে কষ্ট করলো পড়াশোনা করলো তাদের চাকরিটা দর, চাকরিটা তারা যাতে পায়, চাকরিটা যে যে যার যেটা প্রাপ্য সেটা পায়। এই যে সক্রেটিস কথা আছে না, যে যার যেটা প্রাপ্য সেটা তাদের পায় এবং যেটা যে ট্রেনিং যারা করেছে এডুকেশন পেয়েছে তার জন্য যেটা তার প্রাপ্য সেটা তার দরকার, আর সেই যদি প্রাপ্যটা যদি না পায় সেটা হবে অবিচার। আর অবিচার থেকেই এই যে সন্ত্রাস দুনিয়াতে বহুদিন ধরে হচ্ছে, আজকে নতুন কিছু নয় সন্ত্রাসে, এই হাজার হাজার বছর ধরে সন্ত্রাস চলছে এবং এইগুলো ওই ওই অবিচারের মধ্যে থেকেই গড়ে ওঠে। তো আমরা এগুলো খুব চিন্তা করা, এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার এবং আমার মনে হয় আসিয়ান, সার, গালফ কোঅপারেশন কাউন্সিল, মিডল ইস্ট, আফ্রিকান ইউনিয়ন এবং ওএএফ অর্গানাইজার আমেরিকান স্টেট, এই সবাই একটা বিরাট দায়িত্ব যে এই জিনিসটা বিচারটা যাতে থাকে।
অনেক ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান, যিনি এইমাত্র কল করলেন রবিউল কাউসার বাংলাদেশ থেকে। তিনি জানতে চাচ্ছিলেন যে যুক্তরাষ্ট্র নতুন কিছু চাইছে কিনা এই বৈঠকের মাধ্যমে। তো ডক্টর সাইদ ইফতেখার আহমেদ,
যুক্তরাষ্ট্রে নতুন কিছু চাওয়া নেই, আমরা যুক্তরাষ্ট্রের চাওয়া হচ্ছে দুটো, একটি হচ্ছে আপনার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, যেটা সেটা হচ্ছে যে চায়নাকে আপনার মিলিটারিলি সেখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার যাতে থাকে সেটা হচ্ছে আমেরিকার রাজনৈতিক এবং সামরিক লক্ষ্য। কিন্তু আমরা যেটা জানি যে আমেরিকার যে আরেকটি লক্ষ্য সামিটে সেটা হচ্ছে অর্থনৈতিক, সেটা হচ্ছে যে আপনার যে আসিয়ানের যে 10টি রাষ্ট্রের যে কম্বাইন্ড ইকোনমি হচ্ছে পৃথিবীতে সপ্তম এবং এশিয়ার মধ্যে হচ্ছে তৃতীয়, $2.4 trillion সেখানে অর্থনীতি রয়েছে এই 10টি দেশের সমন্বিতভাবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি এখানে $226 billion ইনভেস্ট করেছে এবং এ ধরনের ইনভেস্টমেন্ট এবং মিউচুয়াল কোঅপারেশন এবং বাণিজ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের 5 লক্ষ আপনার জব তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকদের, আমি যেটা বলতে চাচ্ছি আর কি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যেটা চাচ্ছে যে এই অঞ্চলটার মধ্যে এক ধরনের যদি স্ট্যাবিলিটি থাকে এবং চায়নার ইনফ্লুয়েন্স যদি অত বেশি না থাকে তাহলে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করতে পারবে যে সেখানে আরো অধিক বিনিয়োগ এবং এই বিনিয়োগের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আসিয়ান প্রত্যেকটা দেশে সেখানে পারস্পরিক মিউচুয়ালি বেনিফিট হবে। সুতরাং এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য, যে সেখানে তার যে ইকোনমিক ইন্টারেস্ট সেই ইকোনমিক ইন্টারেস্টটাকে সার্ভ করা এবং সেই ইকোনমিক ইন্টারেস্টটাকে এনশিওর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে, কারণ পলিটিক্যাল ইন্টারেস্ট এবং ইকোনমিক ইন্টারেস্ট আমরা জানি যে খুব ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং পলিটিক্যাল ইন্টারেস্টটাকে যদি সে সার্ভ করতে না পারে তাহলে তার যে ইকোনমিক ইন্টারেস্ট সেটা কিন্তু সার্ভ করা দূরে হবে। ফলে তার যে পলিটিক্যাল এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে সবই কিন্তু ইন্টারলিঙ্ক, পলিটিক্যাল ইন্টারেস্টের সাথে আবার সামরিক ইন্টারেস্টও কিন্তু একটা যোগাযোগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে গণচীন যদি এখানে সামরিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে তাহলে তার যে অর্থনৈতিক স্বার্থগুলিও রয়েছে আসিয়ান দেশগুলোতে সেটা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে যে চায়নার যে গ্রোয়িং ইনফ্লুয়েন্স সেটাকে আসলে রোধ করাই হচ্ছে আসিয়ানের আসিয়ান সামিটের আসল লক্ষ্য। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি চিন্তা রয়েছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে উত্তর কোরিয়ার যে ক্রমাগত যে আপনার পারমাণবিক শক্তির অধিকারী হয়ে যাওয়া এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে তার আপনার সামরিক রাজনৈতিক স্বার্থের পরিপন্থী। সুতরাং এটিও কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা, যেটি প্রশ্নকর্তা যেটি বলেছেন যে নতুন কোন চিন্তা আছে কিনা যে আসিয়ানকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়ার যে গ্রোয়িং ইনফ্লুয়েন্স সেটাকেও আপনার এক ধরনের কাউন্টার ব্যালেন্স করা যায় কিনা, এটিও আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে এশিয়ান যে আসিয়ানের সাথে যে সামিট সেটি একটি আপনার কি বলে লক্ষ্যে পরিণত হয়েছে যে আসিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে গণচীনের পাশাপাশি উত্তর কোরিয়া যে ইনফ্লুয়েন্স সেটি ওর একটি কাউন্টার ব্যালেন্স আসিয়ানকে ব্যবহার করে করা যায় কিনা।
আপনি যে কথাটা বললেন যে কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত এলাকা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য, যুক্তরাষ্ট্র চীনের তো এক্ষেত্রে অভিন্ন একটা স্বার্থ রয়েছে তাই না?
জি, গণচীন এবং যুক্তরাষ্ট্রের একটি অভিন্ন স্বার্থ রয়েছে, কিন্তু উত্তর কোরিয়াকে অ্যাপ্রোচ করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের অ্যাপ্রোচ কিন্তু ভিন্ন। গণচীন যদিও আপনার স্বার্থগতভাবে এক, চীন কিন্তু উত্তর কোরিয়ার অপর অতটা রাজনৈতিক বা অর্থনৈতিক প্রেশার তারা ক্রিয়েট করতে চাচ্ছে না বা সে ধরনের স্যাংশন আরোপ করা সেটি চাচ্ছে না। চীন চাচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, মিউচুয়াল ডায়ালগ ডিসকাশন এর মাধ্যমে উত্তর কোরিয়াকে যে সমস্যা সেটিকে সমাধান করা। আমার কাছে এখনো ঠিক পরিষ্কার নয় যে চীন আসলে উত্তর কোরিয়াকে কি ধরনের উত্তর কোরিয়া দেখতে চাচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যতটা প্রতিক্রিয়া দেখছি একের পর এক যখন উত্তর কোরিয়া পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলছে, চীনের কিন্তু প্রতিক্রিয়াটা অতটা আপনার ভোকাল আমরা দেখছি না। যদিও চীন চায় না যে উত্তর কোরিয়া অত্যন্ত শক্তিশালী, সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠুক, কিন্তু যেহেতু গণচীন এবং উত্তর কোরিয়ার মধ্যে ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে এবং এক ধরনের কি বলবো যে সমরাজনৈতিক দর্শন, যদিও উত্তর কোরিয়া এবং চীন একই রকম রাজনৈতিক দর্শন এখন নেই, সেখান থেকে দুটো রাষ্ট্র উঠে এসছে, এই এই বিষয়গুলোর থেকে যেটা দেখা যাচ্ছে যে চীন যতটা আপনার নমনীয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন রাজনৈতিক দর্শন এবং ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিষয়টাতে অতটা নমনীয় নয়। ফলে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাপ্রোচ উত্তর কোরিয়াকে ঘিরে সেই অ্যাপ্রোচের মধ্যে কিন্তু আমরা পার্থক্য দেখছি। মার্কিন যুক্তরাষ্ট্র যতটা সামরিকভাবে সেটাকে মোকাবেলা করতে চাচ্ছে গণচীনকে, কিন্তু যদিও আমরা জানি উত্তর কোরিয়া গণচীনের অর্থনীতির উপর অত্যন্ত নির্ভরশীল, চায়না ছাড়া উত্তর কোরিয়ার পক্ষে আসলে সাস্টেন করাই সেখানে খুব মুশকিল, অর্থনৈতিকভাবে সেখানে টিকে থাকতে পারবে না, কিন্তু আমরা চীনকে কখনোই উত্তর কোরিয়ার ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে অর্থনৈতিক রাজনৈতিক বা সামরিকভাবে দেখিনি। যদিও তাদের লক্ষ্য এক, কিন্তু এই সমস্যাটাকে কিভাবে কাউন্টার করতে হবে, এই সমস্যাটাকে কি করে আপনার অ্যাড্রেস করতে হবে, সেই প্রশ্নে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোচ হচ্ছে ভিন্ন।
অনেক ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান। আপনি কি বলেন যে কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত এলাকা করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও চীনের মানে কি অভিন্ন স্বার্থ রয়েছে কিনা?
না, চীনের সাপোর্ট ছাড়া তো উত্তর কোরিয়া করতে পারবে না, কলাপস করে যাবে। চীনের যদি আজকে যে চীন বলে যে দেখো তোমাদের যে ফুড দিচ্ছি আমাদের, তোমাদের যে অন্যান্য কমার্শিয়াল যেগুলো দিচ্ছি এগুলো আমরা বন্ধ করে দেব, তাহলে তো ওটা পুরো নর্থ কোরিয়া কলাপস করে যাবে। কিন্তু নর্থ কোরিয়া কলাপস করলে চীনের কি অবস্থা আপনি বলুন, এরা কোথায় যাবে? তখন একটা বিরাট একটা সাংঘাতিক ভাবে একটা কনফিউশন, একটা ইনস্টেবিলিটি, এবং এটার যে ইম্প্যাক্টটা হবে চীনের উপরে। এবং আপনারা সবাই জানেন যে চীন এখন তারা চেষ্টা করছে তারা কিছু জাস্টিস, যে আমি জাস্টিসের কথা বললাম, এই জাস্টিসের ব্যাপারে চীনও বুঝতে পারছে যে এই যা যার ন্যায্য যাদের যেটা প্রাপ্য সেটা যদি মানুষ না পায় তারা কোনোদিনই তারা মানে শান্তিতে থাকবে না, আর শান্তিতে না থাকতে পারলে উন্নতি হবে না, এটা তারা বুঝতে পেরেছে। এবং চীনের নানা জায়গায় মানুষ এখন বলছে যে তারা চায় বলতে যে আমাদের এইটা প্রাপ্য এবং এটা এইটার চীনের দায়িত্ব, গভর্নমেন্টের দায়িত্ব, আমাদের যা প্রাপ্য সেটা আমাদের দেওয়া। চীনের কিন্তু নানা জায়গায় চীনের যে নিউজ ব্লকেজের জন্য আমরা জানতে পারছি না, অনেক জায়গায় হচ্ছে। হংকং এ আপনারা কিছুদিন আগে আমাকে হংকং এর ব্যাপারে ইন্টারভিউ নিয়েছিলেন, আমি বলেছিলাম। এবং নর্থ কোরিয়া, হংকং কিছু না, নর্থ কোরিয়া আরো সাংঘাতিক অবস্থা, ইনস্টেবিলিটি সেটা বলে, যে স্থিতিশীলতার যে উল্টোটা হয়ে যাবে। এবং চীন সেখানে নিজেই এখন স্টেবিলিটি চেষ্টা করছে, বিচারের চেষ্টা করছে, সে এখন চায় না। তারা হয়তো ভবিষ্যতে কি করবে এখন বলা শক্ত, কিন্তু এই মুহূর্তে আপনি চীনকে তারা চায় যে ঠিক আছে, তারা প্রেশার দিচ্ছে, তারা বলছে যে বুঝে শুনে তোমরা করো, যে স্যাটেলাইট তোমরা যে পাঠাবার চেষ্টা করছো এটা লং ডিস্টেন্স, এটা আমেরিকা এটা থ্রেটেন ফিল করছে, চীন এটা বলছে তাদের যে আমেরিকা যদি থ্রেটেন ফিল করে তো তোমাকে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমেরিকার শুনুন, দুনিয়াতে অ্যাটম বম কেউ ফেলেনি, আমেরিকায় ফেলেছিল নাগাসাকিতে এন্ড হিরোশিমাতে। তো এটা তো মানুষের জাপানিজেরও মনে আছে, কোরিয়ানদেরও মনে আছে, চাইনিজদেরও মনে আছে। সুতরাং আমেরিকাকে তোমরা করো না, চীন চেষ্টা করছে ওদের থেকে রাখে। কিন্তু যে নর্থ কোরিয়ার যে লিডার ইজ এ ইয়াং পার্সন, এবং ওর মাথা আপনার যে কিরকম মাথার কাজ করছে এটা বলা খুবই কঠিন। কিছুদিন আগেই তাদের এক জেনারেলকে সে ফাঁসি দিয়ে দিল, যে টপ জেনারেল অফ নর্থ আমেরিকান আর্মিকে ফাঁসি দিয়ে দিল, তার আপন চাচাকে, আর চাচা না মামা বোধহয় কে ফাঁসি দিয়েছে। এইরকম একটা লোক চালাচ্ছে, কিন্তু চীন দেখছে যে এই লোকটা কিন্তু স্ট্যাবিলিটিটা একবারে টোটালিটেরিয়ান সিস্টেমের স্ট্যাবিলিটিটা ধরে রেখেছে, এবং আবার ন্যাশনালিজমও চালাচ্ছে যে দেখো আমরা নর্থ কোরিয়া, এই তো অন্যান্য তো এইখান দেশে কিছু করতে পারছে না, আমরা দেখো স্যাটেলাইট পাঠাবার চেষ্টা করছি, আমরা যে অ্যাটম বম্ব দিচ্ছি ইয়ে করছি, কিন্তু কেউ আমাদের ধরতে পারছে না। তো এইটা খুব কমপ্লিকেটেড চিন্তাধারা, মানুষের যে চিন্তাধারা খুব কমপ্লিকেটেড, এবং এটা দুই দেশের নেতৃত্বের যে চিন্তাধারাটাও খুব কমপ্লিকেটেড। এবং আজকে আমেরিকা প্রেশার দিচ্ছে, আমেরিকা শুধু প্রেশার দিচ্ছে না, তাদের একটা থ্রেটনিং দিয়ে এসছে, খুব সফিস্টিকেটেড বম্বার আপনার ঘুরে বেরিয়েছে নর্থ ক্যাম্প, যখন ওরা প্রিপেয়ার করলো খুব সফিস্টিকেটেড বম্বার, যেটা নর্থ কোরিয়াকে মানে ধ্বংস করতে বেশিক্ষণ লাগে না, এইরকম সমস্ত আমেরিকা দেখিয়ে আসছে যে দেখো তোমরা বেশি দূর যেও না ঝামেলা হয়ে যাবে। তো আমেরিকার তো যে ট্র্যাক রেকর্ড যেটা আছে সেটা অন্য কোনো দেশের নেই।
অনেক ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান।
যে সারেন্ডার করালো আর তো কেউ করাতে পারতো না, তাহলে জাপানিজরা চালিয়ে যেত, যুদ্ধ চালিয়েছে তো আরো 10-15-20 বছর চালিয়ে যেতে পারতো।
ডক্টর জিল্লুর রহমান খান অনেক ধন্যবাদ। আমাদের আরো প্রশ্নকর্তা আছে লাইনে অপেক্ষা করছেন। আপনাদের শ্রোতাদের আবার মনে করে দিচ্ছি, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত সদ্য সমাপ্ত আসিয়ানের বৈঠক, এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকার সংশ্লিষ্টতা। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
আমি নিউইয়র্ক থেকে মোহাম্মদ জাহাঙ্গীর বলছি। আমার একটি প্রশ্ন ছিল, আসিয়ান বৈঠকের মধ্যে দিয়ে আমাদের দক্ষিণ এশিয়ায় কি প্রভাব পড়বে?
অনেক ধন্যবাদ মোহাম্মদ জাহাঙ্গীর নিউ ইয়র্ক থেকে বলছেন যে দক্ষিণ এশিয়ায় কি প্রভাব পড়বে এই আসিয়ান বৈঠক বা আসিয়ানের কার্যকলাপ। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ,
আমি খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়া যে প্রভাবটা হচ্ছে মূলত বাণিজ্যিক, আপনার আসিয়ান যে দেশগুলো সেটি আপনার অত্যন্ত অর্থনৈতিকভাবে অত্যন্ত যেটা হচ্ছে যে অর্থনৈতিক অত্যন্ত উন্নত, অত্যন্ত গ্রোথ রেট, যে ইকোনমিক জিডিপি যে গ্রোথ রেট ভেরি হাই। এবং আমি একটু আগেই বলেছি যে এশিয়ার মধ্যে আপনার 10টি দেশ মিলে তৃতীয় বৃহত্তম অর্থনীতি। সুতরাং আসিয়ান এবং যে দক্ষিণ এশিয়ান দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এবং আসিয়ান এবং সার্ক দুটো জোটই চাচ্ছে একে অন্যের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটিকে আরো বৃদ্ধি করা। সুতরাং দুটো জোটের মধ্যে যে কপারেশন, এই মিউচুয়াল কপারেশন যদি আরো বৃদ্ধি করা যায় তাহলে দুটো জোটই কিন্তু আপনার লাভবান হবে। বিশেষ করে যেটা অনেক অর্থনীতিবিদ বলতে চাচ্ছেন বা উন্নয়ন নিয়ে যারা ভাবছেন সে সমস্ত চিন্তাবিদরা যেটা বলছেন যে সাউথ সাউথ কপারেশন, আগে যেটা ছিল যে নর্থ সাউথ কপারেশন, এবং নর্থ সাউথ কপারেশনকে অনেকে যেভাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন যে নর্থ সাউথ কপারেশনের মধ্যে দিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এক ধরনের নব্য উপনিবেশবাদ বা নিউ কলোনিয়ালিজম। যেখানে নর্থের সাথে যখন সাউথের কপারেশন হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্থ কান্ট্রিগুলি অনেক বিষয় নিয়ে কথা বলছে, যেমন হিউম্যান রাইটস এর কথা বলে, ট্রান্সপারেন্সির কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, যেটি সাউথের অনেক দেশে ঠিক ওইভাবে নেই, সেখানে ল্যাকিং রয়েছে। এবং যখন সেই নর্থ সাউথ কপারেশনের নানান ধরনের আপনার ক্লজ ইনক্লুড করা হয়, নানান ধরনের আপনার শর্ত আরোপ করা হয়, সাউথের দেশগুলি সেখানে কমফোর্টেবল ফিল করে না। কিন্তু সাউথ সাউথ কপারেশনের ফলে যেটা হচ্ছে এ ধরনের কোনো আপনার শর্তের কোনো প্রশ্ন থাকছে না, ফলে সাউথ সাউথ কপারেশনই আপনার সাউদার্ন কান্ট্রিগুলি এখন আপনার অনেকটা কমফোর্টেবল ফিল করছে। এবং সাউদার্ন কান্ট্রিগুলি বিশেষ করে গত 30-40 বছরে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা স্টেজে চলে গিয়েছে, যার ফলে নর্থের উপর আগের যে ডিপেন্ডেন্সিটা ছিল সেটা অনেকখানি কমে আসছে গ্র্যাজুয়ালি। ফলে সাউথ সাউথ কপারেশনের মাধ্যমে যেটা হতে পারে যে আপনার যে সাউথের যে বিভিন্ন দেশগুলো সে দেশগুলো নানানভাবে বেনিফিট হতে পারে এবং বেনিফিট হচ্ছে। সুতরাং আসিয়ান এবং সার্কের মধ্যে কপারেশন যত বৃদ্ধি পাবে সেটা আসিয়ান এবং সার্ক দুটো জোটকেই আপনার নানাভাবে আপনার উপকার করবে। আর আমি একটু পুরনো প্রশ্নে আরেকটি পয়েন্ট আমি যোগ করতে চাই, যেটা উত্তর কোরিয়া নিয়ে আলোচনা হচ্ছিল যেটা আমি মিস করে গেছি একটি পয়েন্ট, আমি এখানে যুক্ত করতে চাই যে গণচীনের অ্যাপ্রোচ আরেকটি যেটা হচ্ছে যে শত্রু শত্রু আমার বন্ধু, অনেকটা এরকম আর কি। যেহেতু উত্তর কোরিয়ার এখানে শক্তিশালী হয়ে উঠছে, এটা চায়নার জন্য হুমকি হলো। চায়না মনে করছে যে জাপানের সাথে চায়নার সম্পর্ক অতটা ভালো নয় সেটি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চায়নার একটি দ্বন্দ্বমূলক সম্পর্ক রয়েছে। সেটা উত্তর কোরিয়া যদি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি দক্ষিণ কোরিয়াকে পেইন দিতে পারে নানানভাবে, সেটা আমার জন্য লাভবান। সুতরাং এটিও কিন্তু চায়নার একটা অ্যাপ্রোচ, গণচীনের এই অ্যাপ্রোচটার জন্য চীন আজকে উত্তর কোরিয়ার ব্যাপারে খুব কঠিন কোনো ভূমিকা নিচ্ছে না বা হয়তো নিবেও না, কারণ সেটি মনে করছে যে উত্তর কোরিয়ার এ ধরনের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক এবং সামরিক স্বার্থ এই অঞ্চলকে ঘিরে সেটির জন্য একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। সুতরাং আন্তর্জাতিক রাজনীতির এই ডায়নামিক্সটা মাথায় রেখে গণচীন আপনার পাশাপাশি উত্তর কোরিয়াকে কোনো ধরনের আপনার কঠিন অবস্থান উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিতে চাচ্ছে না বা হয়তো নিকট ভবিষ্যতেও নেবে না।
অনেক ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান। আপনি কি বলেন যে দক্ষিণ এশিয়ায় এর কি প্রভাব পড়বে?
আমি একটু আগে বলেছি যে এটা সার্ক, যেটা সার্ক আসিয়ান দেখা মডেল হিসেবে দেখেছে সার্ক, আসিয়ানটা যে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, এই সার্কের যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা ইন্দিরা গান্ধী এই প্রথম আলোচনা করেন 1972-তে, যে তারা একটা গড়ে উঠাবে যে আসিয়ানের মতন যে কিছু এরকম ভাবে যদি করা যায় কিনা। এবং আমার যে ছোটকালের বন্ধু জিয়াউর রহমান বলে একজন ছিলেন, তিনি এটা ধরে রেখে এগিয়ে নিয়ে গেছেন এবং তিনি আমার সঙ্গে এ ব্যাপারে আলোচনাও করেছেন যে এটা আমরা, আমি বলি যে দেখো আসিয়ানের মডেলটা তোমরা দেখো, এবং এটা এই ইন্দিরা গান্ধী ইন্ডিয়ার সাপোর্ট ছাড়া এই সার্ক ওই মডেলে গড়ে তুলতে পারবে না তোমরা। সুতরাং তোমার দরকার ইন্দিরা গান্ধীর সাপোর্ট, এবং সে গেল দিল্লিতে। ইন্দিরা গান্ধী যখন ইলেকশনে জিতে আসলেন 1980-তে, তখন জিয়াউর রহমান আমার সঙ্গে পরামর্শ করে গেল, আমি বললাম যে দেখো এই যে কোঅপারেশনটা তুমি তাকে বুঝিয়ে বলো যে এটার যে বিরাট একটা সম্ভাবনা আছে এই পুরো সাউথ এশিয়া এবং ইন্ডিয়ার ন্যাচারালি, যে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট নেশন অফ সাউথ এশিয়া, সেকেন্ড লার্জেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড পপুলেশন ওয়াইজ, এবং এর একটা বিরাট সুবিধা হবে ইন্ডিয়ার। এবং বলো যে তোমার পানশীল যেটা হাই প্রিন্সিপল, যেটা ইন্দিরা গান্ধীর বাবা যখন নন অ্যালাইন মুভমেন্ট উনি করেছিলেন 1954-55 এই সুকার্ণ, তারপরে ওদের সাহায্য নিয়ে, এবং নাসেরও ওয়াজ ইনভলভ, কামাল আব্দুল নাসের, তো এদের নিয়ে এনক্রুমা ঘানা এদের নিয়ে যে করেছেন নন অ্যালাইন মুভমেন্ট, এটা হচ্ছে পানসিলের উপরে ভিত্তি করে। এবং পানসিলটা হচ্ছে এই যে আপনার 17 পয়েন্ট যে আজকে আপনার আলোচনা করছেন আপনার আসিয়ান, আর দ্য বেসিক প্রিন্সিপল অফ পানসিল ইজ অ্যাবসলিউটলি দ্য সেম থিং। বেসিক প্রিন্সিপল পানসিল, নন অ্যালাইনমেন্ট, নন অ্যাগ্রেশন, রেকগনিশন অফ সবার সার্বভৌমত্বটা ধরে রাখতে হবে, নিজেদের সাহায্য করতে হবে এবং মানবাধিকার রাখতে হবে। এই এবং যদি আপনারা থ্রেটেন্ড ফিল করেন তাহলে সবাই এগিয়ে আসবে আপনার আপনার আপনাকে সাহায্য করবার জন্য। তো এইগুলো তো দরকার। এবং আমার তো আমি লিখেছি যে এটা আসিয়ান আনসার এর একটা বিরাট সম্ভাবনা, তারা যদি নিজেদের মধ্যে কমন কমিটি করতে পারে, তারা নিজেদের কিছু কমিটি করলো। কারণ যে আপনাদের একটু আগে আমি বলেছিলাম যে আসিয়ানের যে এখন যে নেতা মায়ানমার হচ্ছে এখন চেয়ারম্যান, যতদূর আমার মনে পড়ে চেয়ারম্যান হয়েছে এবার, তো মায়ানমার আর বাংলাদেশ মিলে তারা যে এই যে ম্যারিটাইম বেল্টের যে একটা প্রবলেমটা তারা যে সলভ করতে পারলো। এবং আপনি তো জানেন যে বার্মার যে মায়ানমারের যে রাখিন স্টেট যে রোহিঙ্গা বলে তারা তো এখনো বিরাট অবিচার, তারা হচ্ছে সাংঘাতিক ভাবে তাদের উপরে অবিচার করা হচ্ছে। তো এটার এটা তো আমাদের দেখতে হবে যে কিরকম ভাবে বিচারটা যাতে সবাই পায় দেখতে হবে। এবং এই বিচার না হলে এই দেশগুলো এগিয়ে যাবে না, পৃথিবীর শান্তি আসবে না, পৃথিবীর স্থিতিশীলতাটা আর আসবে না। তো আমাদের এখন আমি যা লিখছি এখন যে আমাদের, এবং ইন্টারেস্টিংলি কিছুদিন আগেই লাওসের থেকে একজন এসেছিলেন বাংলাদেশে এসে ঘুরে গেছেন, লাওস কিংবা ক্যাম্বোডিয়ার কে একজন এসে তিনিও কিন্তু বলে গেলেন যে আমাদের জয়েন্ট কমিটিস করা দরকার বিটুইন আসিয়ান এন্ড সার্ক। এর করলে আমরা সাউথ এশিয়া সাউথ এশিয়া, কারণ যে এই যে ভূমধ্য আপনার ইন্ডিয়ান ওশন, যে ইন্ডিয়ান ওশন বলেন প্যাসিফিক ওশন বলেন, তার ইন্টারকানেক্টেড, তো এইটা সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া এটা তো আলাদা আপনি তো করতে পারবেন না, এটা একেবারে সব কমন আপনার বর্ডারিং আছে। এবং এর জন্য আপনার চায়নাকে একটা মেসেজ পাঠাতে হবে আমাদের সবাইকে যে দেখো আমরা শান্তি শান্তি চাই, আমরা একসঙ্গে কাজ করব, আমাদের সবাই উন্নতি হয়। যাতে যেমন আমার বন্ধু ইউনুস বলেছিলেন যে ওই পভার্টিটা থাকবে ওই ইয়েতে ওই মিউজিয়ামে থাকবে, যে এককালে এইরকম পভার্টিতে মানুষ খেতে পারেনি এটা মিউজিয়ামে থাকবে। আমরা পভার্টি শেষ করে দেবো পৃথিবী। ও পভার্টি হচ্ছে সবচেয়ে টেরর হচ্ছে, পভার্টি হচ্ছে বিরাট টেররিজম,
আসিয়ানের এবং যুক্তরাষ্ট্রের এই বৈঠক সফল হয়েছে কিনা আপনি কি মনে করেন খুব সংক্ষিপ্ত ভাবে?
সফল হয়েছে প্রতীকী অর্থে, কোন কংক্রিট কোন রেজাল্ট এই বৈঠক থেকে বেরিয়ে আসেনি। যে প্রতীকী অর্থে যেখানে একটা যে বাণিজ্য এবং ব্যাপারে এবং এই অঞ্চলে একটি স্টেবল অঞ্চল গড়ে উঠতে হবে, এটা বাণিজ্যিক এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে আসিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র লাভবান হবে, সেটা একটি প্রতীকী অর্থে সেই বৈঠকটি সফল। কিন্তু এই বৈঠক থেকে কোনো কংক্রিট প্ল্যান বেরিয়ে আসেনি।
ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান, আপনি যদি খুব সংক্ষিপ্ত ভাবে, এক মিনিট সময় আছে আমাদের হাতে, যদি বলতে পারেন মানে এই বৈঠক সফল হয়েছে কিনা।
বৈঠক আমি তো সবসময় সফল করি, এই যে বৈঠক একটা এফর্ট, আমাদের চেষ্টা করা দরকার। এই বৈঠকের মধ্যে যে চেষ্টাতে যে মানুষটা করছেন, যে আসিয়ানের লিডার্সে এসছেন ক্যালিফোর্নিয়াতে, বারাক ওবামা গেছেন এবং ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপের সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে, এবং এটা যে একটা একটা অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টটা এইটা হচ্ছে খুবই দরকার। এই যে সমঝোতাটা, থুসিডাইডিস বহুদিন আগে বলেছেন যে গ্রিক হিস্টোরিয়ান, যে ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন, আলোচনা ছাড়া দুনিয়া এগোতে পারে না। আপনি ইউনাইটেড নেশনস বলেন আর যত আপনার আসিয়ান বলেন সার্ক বলেন অন্যান্য যত রিজিয়নাল কোঅপারেশন অর্গানাইজেশন বলেন, ডায়ালগ ছাড়া হবে না। কনফারেন্সের মধ্যে থেকে ডায়ালগ হবে, ডায়ালগের মধ্যে দিয়ে একটা সমঝোতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি সমঝোতার সৃষ্টি হয় তাহলে মানুষ এগিয়ে যেতে পারে। একটা
অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর একেবারেই সময় নেই। ডক্টর জিল্লুর রহমান খান এবং ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারেনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।